الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله حي على السلام حي على الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام খুতবায়ে আলহামিয়ায় এক জায়গায় বলেন যে আল্লাহ তাআলা আমার প্রতি ওহী করেছেন এবং বলেছেন যে কুল্লু বারাকাতে মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাবারাকা মান আল্লামা ওয়া তাআল্লাম, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় আধ্যাত্মিকতার প্রভাবে কল্যাণে তোমাকে শিখিয়েছেন এবং তোমার হৃদয় পেয়ালায় স্বীয় স্নেহধারা হৃদয় পেয়ালা ভরে দিয়েছেন, যেন এর কল্যাণে তুমি তথ্য দিয়ে সাহাবাদের অন্তর্ভুক্ত হতে পারো আর যেন তোমাকে স্বীয় বরকতে অংশীদার করতে পারেন, আর আল্লাহর শুভ সংবাদ ও আকারে না মিনহুম যেন তার ফজল এবং তার অনুগ্রহে তার কৃপায় পরিপূর্ণতা লাভ করে বাস্তবায়িত হয়। এই কল্যাণ ধারা যেখানে তাকে আধ্যাত্মিক নূরে বা জ্যোতিতে আলোকিত করেছে সেখানে তাকে বাহ্যিক জ্যোতিও দেওয়া হয়েছে, যেন নেক প্রকৃতি সেই আলো থেকে আলোকিত হতে পারে। আখারিনদের ইমাম হওয়ার কল্যাণে শুধু সাধারণ এক সাহাবীর জ্যোতিই তাকে দেয়া হয়নি, বরং তার নেতা এবং প্রভুর সৌন্দর্য এবং তার গুণাবলীর আল্লাহ তাআলা তাকে নজির বানিয়েছেন, দৃষ্টান্ত বানিয়েছেন। হযরত মসীহ ইসলাম এক জায়গায় বলেন যে মসীহ মোদের এই জামাত যেভাবে সাহাবাদের জামাতের সাথে সাদৃশ্য রাখে, একইভাবে যে ব্যক্তি এই জামাতের ইমাম অর্থাৎ হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তিনিও প্রতিচ্ছায়া স্বরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাদৃশ্য রাখেন, মিল রাখেন, যেভাবে স্বয়ং হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহদি এবং মসীহ যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন তা হল মাহদি এবং মসীহ রাসূলুল্লাহর সাথে সামঞ্জস্য রাখবেন। এই সাদৃশ্য এবং এই সামঞ্জস্য এবং মিল আবশ্যক, যেন প্রভুর যে বৈশিষ্ট্য দাসের মাঝেও যেন দেখা যায়। এখন হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সাহাবাদের বরাতে হযরত মসীহ ইসলামের সৌন্দর্য তার জ্যোতির কথা কিছুটা সংক্ষিপ্ত পরিসরে উল্লেখ করব। সর্বপ্রথম আমরা দেখি যে হযরত মসীহ ইসলামের সাহাবীরা তার বাহ্যিক সৌন্দর্য এবং তার চেহারাকে কিভাবে দেখতেন বা কিভাবে কেমন পেয়েছেন। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে ডক্টর মীর মোহাম্মদ ইসমাইল রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়েত রয়েছে যে তিনি অর্থাৎ হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পুরো চেহারার সারাংশ এভাবে বর্ণনা করা যায় যে তিনি পুরুষালী সৌন্দর্যের সবচেয়ে মহান দৃষ্টান্ত ছিলেন, কিন্তু এই বাক্য সম্পূর্ণভাবে অপরিপূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে যদি এর সাথে এই কথা বলা না হয় যে এই সৌন্দর্য, এই মানবীয় সৌন্দর্য, এক আধ্যাত্মিক ঔজ্জ্বল্য এবং জ্যোতি নিজের ভিতর রাখত বা ভিতর ছিল, যেভাবে তিনি জামালি দৃষ্টিকোণ থেকে উম্মতের জন্য প্রেরিত হয়েছেন, একইভাবে তার জামাল বা সৌন্দর্য খোদা তালার পবিত্র কুদরতের বিকাশ ছিল আর দর্শকের হৃদয়কে তা গভীরভাবে আকর্ষণ করত। তার পবিত্র চেহারায় আধ্যাত্মিকতার পাশাপাশি অহংকার বা ত্রাস ছিল না, বরং বিনয় ছিল এবং ভালোবাসার মিশ্রণ ছিল এর মাঝে। তিনি ছিলেন গোধূম বর্ণের, তার রং ছিল গোধূম বর্ণ, অর্থাৎ তার ভিতর এক জ্যোতি ছিল, এর সাথে ছিল লাল আভা। এই উজ্জ্বল জাতি তার চেহারার সাথে সম্পর্কযুক্ত ছিল তা স্থায়ী ছিল না, বরং চিরস্থায়ী। কখনো কোনো ব্যথা, দুঃখ, বেদনা, পরীক্ষা, মামলা, মকদ্দমা এবং সমস্যার সময় তার রং কখনো ফ্যাকাশে হতে দেখা যায়নি। তার পবিত্র চেহারা মোবারক সবসময় খাটি সোনার মতো জ্বলজ্বল করত, কোনো সমস্যা কোনো কষ্ট এই উজ্জ্বলকে ম্লান করতে পারেনি। এই উজ্জ্বল এবং এই আলো ছাড়াও তার চেহারায় একটি হাস্যচ্ছলতা এবং মুচকি হাসি সদা বিরাজ করত। দর্শক বলত যে যদি এ ব্যক্তি প্রতারক হয় এবং আন্তরিকভাবে যদি সে জানে যে সে মিথ্যাবাদী, তাহলে এর চেহারায় এই যে হাস্যচ্ছলতা, এই আনন্দ, এই হৃদয়ের প্রশান্তি কোনোভাবে বিরাজ করতে পারে না। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যে ব্যক্তি এত নেক, অভ্যন্তরীণভাবে মিথ্যাবাদীর চেহারায় এটি থাকতে পারে না। ইমানের জ্যোতি পাপাচারের চেহারায় কখনো এভাবে প্রকাশিত হতে পারে না। কত আকর্ষণীয় এক চিত্র অঙ্কন করেছেন তার সৌন্দর্যের, তার জ্যোতির, তার চেহারার আলোর। কিন্তু এই বাহ্যিক নূর বা জ্যোতিও খোদা তাআলা তাকে দিয়েছেন এজন্য যে তিনি মোস্তফা সাল্লাল্লাহু ইসলামের নূরে বা জ্যোতিতে বিলীন হয়ে স্বীয় সত্তাকে সম্পূর্ণভাবে নিজ প্রভু এবং অনুসরণীয় নেতার দৈহিক ও আধ্যাত্মিক আলোতে আলোর জন্য তিনি নিজেকে মিটিয়েছেন, যেন তার নূরে ও মুহাম্মদী জ্যোতি প্রকাশিত হয়। এক ফার্সি পংক্তিতে তিনি বলেন যে আমি নিশ্চয় মুহাম্মদ ইসলামের ওয়ারেস বা উত্তরাধিকারী, আমি নিঃসন্দেহে মোস্তফা ইসলামের উত্তরাধিকারী। সেই আকর্ষণীয় বন্ধুর রঙে আমি রঙিন, অর্থাৎ মুহাম্মদ রসুল্লাহ রঙে রঙিন। আবার বলেন আমি গনি পরবিমুখ খোদার পক্ষ থেকে আয়নার মতো সেই মদনী চন্দ্রের সূর্য যাতে প্রতিফলিত হয়েছে, সূর্যের চেহারা আমাতে প্রতিভাত এবং প্রকাশিত হয়েছে। সুতরাং তার নিজের কিছুই ছিল না, তার দেহ এবং আত্মা মোহাম্মদী নূরের প্রতিফলন স্থল ছিল। তার রীতি নীতি অভ্যাস আচার আচরণ সকল ক্ষেত্রে তার প্রভু এবং মনিবের দিকে তাকিয়ে থাকতেন, তারই অনুসরণ করতেন, তারই দাসত্ব করতেন তিনি। সিওই প্রিয় মসি এবং মাহদি আর নিষ্ঠাবান দাস সম্পর্কে, তার মকাম এবং মর্যাদা সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এবং আমার মাহদির মাঝে মধ্যবর্তী সময়ে কোন নবী নেই। তাই নবুয়তের এই যে মকাম মর্যাদা তিনি লাভ করেছেন, এই মর্যাদার উপনীত হয়েছেন সেই অনুসরণের কারণে, ভালোবাসার কারণে, প্রেম প্রীতি এবং ভালোবাসার এই যে বৈশিষ্ট্য, এটি মানুষকে ভালোবাসার জগতে একজনকে অপরজনের রঙে রঙিন করে, অপরজনের মতো করে তোলে। কিন্তু কামেল মানব একজন অপর এক অপরের মতো হয়ে যায়, কিন্তু কামেল মানব শুধু একজনই ছিলেন প্রকৃতপক্ষে। খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় লিখেছেন যে শিষ্য যা কিছু পেয়েছে তা ওস্তাদ বা শিক্ষকেরই সম্পদ। তাই মোহাম্মদকে আহমদ থেকে আমরা কিভাবে বিচ্ছিন্ন ভাবতে পারি, চিন্তা করতে পারি? কোন আহমদই এক মুহূর্তের জন্য ভাবতে পারে না যে নাউজুবিল্লাহ হযরত মসীহ মওউদের মকাম এবং মর্যাদা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় বড়। জামাতের উপর এই অপবাদ আরোপ করা হয় আহমদীদের উপর, কিন্তু প্রকৃত কথা হল আহমদেরাই মহানবী ইসলামের পবিত্র মর্যাদার জ্ঞান রাখে, তার প্রকৃত জ্যোতিকে তারাই সত্যিকার অর্থে চেনে। প্রভু এবং দাসের সম্পর্ক কেমন এ বিষয়ে মৌলানা গোলাম রসুল রাজকি রাদিয়াল্লাহু আনহুর একটি রোয়া তুলে ধরছি। তিনি রোয়া দেখেছেন যে সৈয়দনা তিনি বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বরকতময় যুগে একবার আমি স্বপ্নে দেখি যে নবীকুল সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মসীহ মওউদ এবং এই অধম তিনজনই এক জায়গায় দণ্ডায়মান রয়েছে, দাঁড়িয়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পবিত্র চেহারা সূর্যের মতো জ্যোতিষ্মান এবং উজ্জ্বল ছিল, দ্যুতিমান ছিল। তিনি পূর্ব দিকে চেহারা করে দাঁড়িয়ে আছেন। মসীহ ইসলামের পবিত্র চেহারা চন্দ্রের মতো উজ্জ্বল, তিনি তার চেহারা ছিল পশ্চিমমুখী। রাজকীয় সাহেব লেখেন যে অধম এই দুই পবিত্র সত্তার মাঝে দণ্ডায়মান এই উজ্জ্বল চেহারাকে দেখছিলাম আর নিজের সৌভাগ্য নিয়ে আমি গর্বিত। আর সৌভাগ্য নিয়ে গর্বিত হয়ে বাক্য বলছিল আমরা কত সৌভাগ্যবান, কত মহাসৌভাগ্য আমাদের যে আমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও পেয়েছি আর হযরত ইমাম মুহাম্মদ মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম কেও পেলাম। ইনি বলেন যে যখন আমি এই উভয় পবিত্র ব্যক্তিবর্গের চেহারার দিকে তাকালাম, আমি দেখছিলাম যে মসীহ ইসলামের পবিত্র চেহারা রাসূলুল্লাহর পবিত্র নূরে বা জ্যোতির্মণ্ডিত হচ্ছে, আলোকিত হচ্ছে। এই রোয়ার পর আমি যখন দ্বিতীয় রাত ঘুমালাম স্বপ্নে হযরত শেখ সাদী সিরাজী রহমাল্লাহর সাথে সাক্ষাৎ হয়। তিনি বলেন যে আপনারা কত সৌভাগ্যবান যে আপনারা ইমাম মাহদী আলাইহিস সালামের যুগ পেয়েছেন। আর এরপর বলেন যে আমার পক্ষ থেকে হযরত মাহদী আলাইহিস সালামের দরবারে সালাম পৌঁছাবেন, আমার সালাম তাকে পৌঁছিয়ে দেবেন। রাজকী সাহেব বলেন যে তখন আমি সেই সময় সেই দিনগুলোতে আমি আমার গ্রাম রাজকীতেই অবস্থান করছিলাম, তখনও আহমদিয়া জামাতের নাম আহমদিয়া মুসলিম জামাত রাখা হয়নি। সকালে জাগ্রত হওয়ার পর হযরত শেখ সাদির ইচ্ছা অনুসারে হযরত মসীহ ইসলামের কাছে একটা চিঠি লিখে চিঠিতে সালামের শেখ সাদির পক্ষ থেকে সালামের যে তোহফাত প্রেরণ করলাম এবং স্বপ্নের কথাও তাতে উল্লেখ করলাম। এর কয়েকদিন পর তিনি বলেন যে আমি কয়েকদিন পর পুনরায় স্বপ্নে শেখ সাদির সাথে দেখা, তিনি সালাম পৌঁছানোর কারণে পরম আনন্দ প্রকাশ করেন এবং আমার হাতে এক বই দিয়ে বলেন যে এটি তোহফা স্বরূপ আপনার জন্য। সেই বই দেখলাম যে বইয়ের উপরে লেখা আছে সিরাজুল আসরার। একটি ঘটনা হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে আমতুর রহমান কাজিয়াউদ্দিন সাহেবের মেয়ে আমার সামনে লিখিত এই বর্ণনা দিয়েছেন যে হযরত মসীহ ইসলামের ছেলে মির্জা ফজলুদ্দিন সাহেবের ইন্তেকালের খবর যখন পেলেন, প্রথম দুই ছেলের দ্বিতীয় ছেলে এটি মসীহ মওউদের, যখন এই খবর আসে তখন মাগরেবের সময় ছিল। হযরত মসীহ ইসলাম মাগরেব থেকে এশা পর্যন্ত পায়চারি করতে থাকেন। হুজুর যখন পায়চারি করতেন তার পবিত্র চেহারা যেন এমন মনে হতো যেন তার পবিত্র চর্ম থেকে এক আলো উদ্ভূত হচ্ছে। মিয়া রহিম বক্স সাহেবের একটি রওয়ায়েত বা ঘটনা শোনাচ্ছেন হুজুর। একদিন জোহরের নামাজের পর হুজুর ভিতরে মসজিদের ভিতরে যান, আমি সুন্নত পড়ছিলাম, তখন খিড়কির দিক থেকে হুজুর হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে ডাকেন। হুজুর কোনো বই লিখছিলেন, হাকিম সাহেবের কাছে কোনো উদ্ধৃতি বা কোনো কথা সে বই সম্পর্কিত জিজ্ঞেস করতে চাচ্ছিলেন। আমি সেই জানালা যখন হুজুরকে দেখলাম, হুজুরের মাথায় পাগড়ি ছিল না, তার চুল লম্বা লম্বা চুল ছিল। এই দৃশ্য এমন অভিনব ছিল ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। সেই ঘর নূরে পরিপূর্ণ দেখলাম, চেহারার কারণে ঘর আলোকিত দেখাচ্ছিল। হায় সেই চেহারার উজ্জ্বল্য যখনই মনে পড়ে, অদ্ভুত এক আনন্দের তরঙ্গ হৃদয়ে বিরাজ করে। হুজুর খলিফা আউয়ালকে কোনো কথা জিজ্ঞেস করেন, আর জিজ্ঞেস করার পর খলিফা আউয়াল বাহিরে বেরিয়ে আসেন এবং মসিম ইসলাম ভিতর থেকে দরজা বন্ধ করেন। মসিম ইসলামের জীবনী সম্পর্কে ডাক্তার বিশারদ সাহেব মুজাদ্দিদে আজমে লেখেন যে, 1906 সনে আমি দীর্ঘ অবকাশ যাপনের জন্য কাদিয়ান আসি। একদিন হুজুর কিছুটা অসুস্থ ছিলেন, মাথা ব্যথা ছিল। সেই অবস্থায় তিনি জোহর নামাজের জন্য মসজিদে আসেন, আর সম্মুখ থেকে আসতে আমি দেখি, যদিও চেহারায় মাথা ব্যথার ছাপ স্পষ্ট ছিল কিন্তু পবিত্র ললাটে স্ফুলিঙ্গের মতো এক নূর স্পষ্ট দেখা যায়, যা দেখে হৃদয় বিস্ফারিত, দৃষ্টি বিস্ফারিত এবং হৃদয় প্রশান্ত হয়। আজ পর্যন্ত বুঝিনি যে সে উজ্জ্বল কিসের ছিল, এটি বিশেষ সময়ের কথা আমি বলেছি, যার হৃদয়ের উপর গভীর প্রভাব পরে, নতুবা তার চেহারায় পবিত্রতার ছাপ এত স্পষ্ট ছিল এবং আধ্যাত্মিক বৃষ্টির এমন দৃশ্য ছিল যে তা দেখে কোনোভাবে প্রভাবিত না হওয়া সম্ভব ছিল না। হিন্দুরাও এটি স্বীকার করত। ইনি বলছেন যে, বাটালা এবং কাদিয়ানের মধ্যবর্তী স্থানে নহরের তীরে এক হিন্দু দোকানদার দোকানে বসে থাকত। সে বলত যে, মহারাজ, আমি তো প্রত্যেক আনাগোনাকারী ব্যক্তিকে দেখি, বড় বড় পাঠান এবং বড় বড় ব্যক্তিরা এই কথা বা এই বলি আওড়িয়ে এই পথে যেতে, আজকে মির্জার কিছু একটা করে আসব। কিন্তু ফেরত যাওয়ার সময় মির্জারই গুণগান গাইত, মহারাজ মির্জা যেন কোন দেবতারই রূপ। এরপর ডাক্তার বিশারদ সাহেব আরেকটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন যে, পবিত্রতার সেই আভা লক্ষণ স্বর্গীয় জ্যোতি যা তার চেহারায় সদা প্রতিভাত হতো, তা কোন কলমও বর্ণনা করতে পারে না, কোন ছবিতেও তা ফুটে উঠানো সম্ভব নয়। একটা ছোট দরজার পথে বেরিয়ে যখন তিনি মসজিদে আসতেন, তখন এমন মনে হতো যেন জ্যোতি বা নূরের এক আলোক ছটা। সর্বপ্রথম এই অদম মসিমদকে 1891 সনে শিয়ালকোটে দেখে। তিনি হাকিম হুসামউদ্দিন মরহুমের ঘর থেকে বের হন, গলি হয়ে সামনের ঘরে প্রবেশ করেন, কিন্তু আমার এমন মনে হল যেন নূরের বা আলোর এক পুতুল আমার চোখের সম্মুখ দিয়ে হেঁটে গেছে। মানুষ পবিত্রতার যত ধারণা করতে পারে, এই তার চেহারা তার তুলনায় বেশি পবিত্র ছিল। আমার হৃদয় বাধ্য হয়ে এই কথা বলেছে, এই চেহারা কোন মিথ্যাবাদের নয়, বরং বড় কোন পবিত্র মানুষের। একবার শীতকালে আমি কাদিয়ান পৌঁছি, মাগরেবের সময় ছিল, বৃষ্টিও হচ্ছিল এবং শৈত্য প্রবাহ ছিল। মসজিদ মুবারকে যেখানে নামাজে মাগরেব পড়া হতো, সন্ধ্যা ঘনিয়ে আসছিল, হুজুর ভিতর থেকে বাইরে আসেন, মোমবাতি প্রজ্বলিত মোমবাতি ছিল তার হাতে, যার প্রতিফলন হচ্ছিল তার চেহারায়। খোদার কসম, তার পবিত্র চেহারায় তখন আমি যেই নূর দেখি সেই দৃশ্য আজও ভোলার নয়। তার চেহারা সূর্যের মতো দ্যুতিমান ছিল, যার সামনে সেই মোমবাতির আলো নিষ্প্রভ হয়ে যায়, মোমবাতি তার আলো হারিয়ে ফেলে সেই চেহারার জ্যোতির সামনে। হযরত চৌধুরী বরকত আলী খান সাহেব গড়শঙ্করী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার বয়াতের মঞ্জুরি আসার এক মাস পর আমি ডাক্তার সাহেব অর্থাৎ ডাক্তার মোহাম্মদ ইসমাইল সাহেবকে বললাম যে, আমি কাদিয়ান গিয়ে মসিম ইসলামের হাতে বয়াত করতে চাই, কিন্তু আমি যে কখনো গড়শঙ্কর থেকে বাহিরেই যাইনি, কখনো ট্রেনও দেখিনি, আমাকে কাদিয়ানের রাস্তা সম্পর্কে অবহিত করুন। তিনি বলেন যে, এখান থেকে বাংলা যাও, সেখানে মেরামতুল্লাহ সাহেব আছেন, তার দোকানে সেখানে গিয়ে বলে যে ফাগড়া রেল স্টেশনের পথ বলেন, এবং সেই স্টেশন থেকে বাটালা পৌঁছবে, বাটালা রাতে 10টায় পৌঁছে যাবে। সেখানে থাকার নির্দিষ্ট কোনো জায়গা নেই, স্টেশনে রাত যাপন করো। এরপর বাটালা থেকে কাদিয়ানের কাঁচা রাস্তা আছে, ফজরের পর সেই পথে কাদিয়ান চলে যাবে। ইনি বলেন আমি রওনা হলাম বাটালায়, যখন পৌঁছলাম রাস্তায় একটি ছোট মসজিদ দেখলাম, ভাবলাম যে মসজিদে রাত যাপন করি, সকালে তো কাদিয়ান পৌঁছেই যাব। তিনি বলেন যে আমি মসজিদে পৌঁছলাম, কিছুক্ষণের ভিতরেই এক ব্যক্তি আসে এবং জিজ্ঞেস করে তুমি কে। আমি বললাম যে আমি মুসাফের, কাদিয়ান যাব। সে গালি দিয়ে কঠোর ভাষায় বলে যে নোংরা মির্জাইরা এসে মসজিদ নোংরা করে যায়, সকালে যে মসজিদ ধুতে হবে, এখান থেকে বেরিয়ে যাও। আমি বললাম আমি তো এখানে রাত অতিবাহিত করব, আমি যাচ্ছি না, আল্লাহর ঘর থেকে কিভাবে তুমি আমাকে বের করতে পারো। সে গালি দিয়ে প্রস্থান করে। ইনি বলেন যে সকালে প্রথমেই আমি ফজরের নামাজ পড়ে কাদিয়ানের উদ্দেশ্যে রওনা হই। তিনি বলেন যে মসজিদ মুবারকে যখন আমি পৌঁছলাম, পৌঁছার পর হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এক জানালার পথে মসজিদ মুবারক আসেন। আমি যখন হুজুরকে দেখলাম, আমার মুখ থেকে এই সব আমি এটি বলতে বাধ্য হয়ে যে ইনি তো মূর্তিমান নূর, এ সত্যবাদী এবং মুত্তাকির চেহারা, ইনি সেই ব্যক্তি যার সম্পর্কে আল হাকাম পত্রিকায় যুগ ইমামের বিভিন্ন পবিত্র বাণী পড়তাম, যে পবিত্র সত্তার সন্ধান ছিল আমার, ইনি যে সেই ব্যক্তি। হযরত মোহাম্মদ সিদ্দিক সাহেব এর একটি রওয়ায়েত আছে সাহাবাদের রওয়ায়েতের রেজিস্টারে। ইনি বলেন যে আল্লাহর নবী হযরত মসীহ মওউদের জিয়ারতের সম্মান লাভ হয় ফখরউদ্দিন সাহেবের মাধ্যমে, যিনি সাবেক হেড ক্লার্ক কেমরপুরের অধিবাসী, আজকাল কাদিয়ানের দারুল ফজলে আছেন। মার্চ 1903 সনে এসেছেন তিনি। তিনি কাদিয়ানের নিজের ঘর থেকে সাথে দারুল আমার নিয়ে যান, তখন আমার বয়স হয়তো 10 বছর হবে। আমরা সবাই ছুটে ছুটে বেলির অর্থাৎ গুরুর গাড়ির পর্দা সরিয়ে মসীহ মওউদ ইসলামকে দেখতাম। গুরুর গাড়িতে মসীহ মওউদ ইসলাম বসেছিলেন, পর্দা সরিয়ে হযরত মসীহ মওউদ ইসলামকে দেখতাম, আর আক্ষেপের এবং লোভাতুর দৃষ্টিতে তার দিকে তাকাতাম। যদিও আমি আল্লাহ তাআলার ফজলে জন্মগত আহমদি ছিলাম, কিন্তু মসীহ মুবারকে 3-4 জন বন্ধুর সাথে হুজুরের পবিত্র হাতে হাত রেখে বয়াতের সৌভাগ্য লাভ হয়েছে আমার। বয়াতের পর হুজুর দীর্ঘক্ষণ দোয়া করিয়াছেন, বয়াতের বাক্য পড়ানোর সময় যেই বেদনা এবং বিনয় হুজুরের পবিত্র ভাষা এবং জ্যোতির্মণ্ডিত এবং আলোকিত চেহারা থেকে প্রকাশিত হতো, তার চিত্র অঙ্কন করা সম্ভব নয়। হযরত ফজল আহমদ সাহেব বর্ণনা করেন, হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম করমদ্বীনের মামলা শেষে যখন কাদিয়ান দারুল আমান ফিরে আসেন, মাগরিবের সময় আসেন, মাগরিবের নামাজ কিছুটা বিলম্বিত হয়। হুজুর যখন মসজিদে আসেন, মসজিদ আলোকোজ্জ্বল হয়ে যায়, আর সেই আলো এই অধমের চেহারায় এখনো ভাসছে। হযরত চৌধুরী আলী মোহাম্মদ সাহেব গন্ডল 99 চক সারগোধার অধিবাসী তিনি লেখেন, সারগোধা মির্জা মুবারক আহমদ সাহেবের ইন্তেকালের 7 দিন পূর্বে মসীহ মওউদ ইসলামের সবচেয়ে ছোট ছেলের কথা হুজুর বলছেন, তিনি বাল্যকালে মারা যান। তার ইন্তেকালের 7 দিন পূর্বে মৌলভী গোলাম হোসেন পিতা মোহাম্মদ ইয়ার আরেফের সাথে এবং আরো 2 জন সাথী সহ আমরা 4 জন বয়াতের উদ্দেশ্যে কাদিয়ান আসি। যদিও ইতিপূর্বে আমি পত্র মাধ্যমে বয়াত করি, আমরা 4 জনেই তার ঘরে যাই। ডাকার পর তিনি বাহিরে বেরিয়ে আসেন, ঘরের বাহিরে 2 চৌকি বা চারপাই ছিল, একটি ছোট একটি বড়। তিনি ইশারায় বলেন যে আপনারা বড় চারপাই বা চৌকিতে বসুন, তিনি ছোট চারপাই বা চৌকিতে বসেন। আমরা যেহেতু পীরদের কারণে ভীত ত্রস্ত ছিলাম, মাটিতে বসছিলাম, কিন্তু তিনি বারণ করেন। তিনি বলেন যে ভয়ের কোনো কারণ নেই, চৌকিতেই চারপাইতেই বসো, আমরা বাধ্য হয়ে উপরে বসলাম। এর মাধ্যমে তার উন্নত চারিত্রিক গুণাবলীর কথা জানা যায় যে কত বড় মনা ছিলেন। তিনি বলেন যে আমি যেহেতু সবচেয়ে কম বয়স্ক ছিলাম, তাই আমি নিচেই বসি। মৌলী গোলাম হোসেন সাহেব, যিনি হজরত মৌলভি মোহাম্মদ ইয়ার আরিফ সাহেবের পিতা ছিলেন, বয়স তার বেশি ছিল আমার তুলনায়। মৌলভির মতো বিগত দীর্ঘ কালো দাঁড়িয়ে ছিল এবং মসিহ মওউদের একান্ত সামনে বসেন। আমি মনে মনে ভাবলাম যে হযরত মসিহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম মৌলভি গোলাম হোসেন সাহেবের উপরে স্নেহ দৃষ্টি দেবেন, কিন্তু তিনি ভিন্ন ব্যবহার করেন। আমার হাতেই তার স্নেহপূর্ণ হাত রাখেন, বাকি সাথীরা আমার হাতে হাত রাখে, তিনি আমাদের বয়াত নেন। যখন তিনি তার পবিত্র হাতে আমার হাতকে স্পর্শ করেন, আমার এমন মনে হল যে তার পবিত্র হাত থেকে কোনো কিছু বিদ্যুতের মতো আমার শরীরে ছড়িয়ে যায়। তখন তার প্রতাপ জালাল এমন ছিল যে আমার এমন মনে হল যে এখন পৃথিবীতে তার মতো কোনো দ্বিতীয় মানুষ নেই। তখন তাকে আমরা নবী মনে করি বয়াত করেছি। এটি থেকে বোঝা যায় যে তার পবিত্র দৃষ্টিতে শুধু বড়দেরই নয়, ছোটদের জন্য গভীর স্নেহ এবং ভালোবাসা ছিল। তার ইন্তেকালের পর আমাদের গ্রামের অনেকেই হোঁচট খেয়েছে এবং আহমদীয়ত পরিত্যাগ করে, কিন্তু অশিক্ষিত হওয়া সত্ত্বেও আমার উপর খোদার ফজল এবং আহমদীয়তের প্রতাপ সেই প্রভাব বিস্তার করে যে আমি সংকল্পবদ্ধ হই যে সারা পৃথিবীও যদি আহমদীয়ত পরিত্যাগ করে আমি আহমদীয়ত ছাড়ব না। হযরত নিজামুদ্দিন সাহেব পোস্টমাস্টার নবীপুর বর্ণনা করেন, একবার আমি মারাত্মকভাবে অসুস্থ হয়ে যাই, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম, বেহোশ ছিলাম। হযরত মসিহুল ইসলাম আসেন, তখন কামরা নূরে বা আলোতে ভরে যায়। এক আলমারি যা ঔষধের শিশিতে পরিপূর্ণ ছিল, নিজ হাতে খুলে বোতলের লেবেলে আঙ্গুল রেখে বলেন যে মুন্সিজি এখান থেকে বিশ ফোঁটা পান করুন। তখনই আল্লাহ তাআলা আমাকে আরোগ্য দান করেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে তোলেন। এরপর হযরত সৈয়দ মীর এনায়েত আলী সাহেব লুধিয়ানাবাসী একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন যে আমাদের আত্মীয় খান বাহাদুর ডেপুটি আমির আলী সাহেবের ঘর প্রস্তাব করা হয়, যেখানে মুসলিম ইসলামের থাকার কথা। ডেপুটি মরহুমকে বলা হয়েছে যে মুসলিম ইসলাম আসবেন, প্রস্তাব হয় যে মুসলিম ইসলাম সেখানে অবস্থান করার সাথে সঙ্গে সহ। এরপর ডেপুটি সাহেবকে বলা হয়েছে যে আপনার মূল্যবান জিনিসপত্র কার্পেট সোফা ইত্যাদি উঠিয়ে নিন, কারণ মির্জা সাহেবের আসার পর গরিবরাও আসবে। এটি একটি ধর্মীয় অধিবেশন, কোথায় পরে আপনার কষ্ট না হয়। কিন্তু ডেপুটি সাহেব বলেন যে আমাদের কার্পেট বালিশ এক বুজুর্গ মানুষের আগমনে বরকত মন্ডিত হবে, এটি আমাদের আনন্দের বিষয়। এরপর হুজুর যখন লুধিয়ানার উদ্দেশ্যে রওনা, শহরে হইচই শুরু হয়, অনেকেই অনেক মানুষ স্টেশনে সমবেত হয়, অনেকেই প্ল্যাটফর্মের ভিতরে, অনেকে বাহিরে দাঁড়িয়ে থাকে মীর আব্বাস আলী সাহেব ছাড়া অন্য কেউ। হুজুরের পবিত্র চেহারা সম্পর্কে অবহিত ছিল না, আমিও মেইন দরজায় বা মেইন গেটে দাঁড়িয়েছিলাম। মীর সাহেব ভিতরে যান, আমি টিকিট কালেক্টরের কাছে একাই দাঁড়িয়েছিলাম। গাড়ি আসার পর মীর সাহেব গাড়িতেই তালাশ করতে থাকেন, হুজুর পরের গাড়ি থেকে একাই প্রধান গেটে আসেন। তখন হুজুরের সাথে তিন ব্যক্তি ছিলেন, আমি চিনতাম না, কিন্তু মুসাফিরদের চেহারার দিকে আমি তাকাই। হযরত আকদাসের সরলতা এবং জ্যোতির্মণ্ডিত চেহারা দেখে তখনই বুঝতে পেরেছি যে ইনিই হযরত মসিহ মওউদ হবেন। আমি করমর্দন করে হাতে চুমু খাই। সাথে তিন ব্যক্তি যারা ছিলেন তারা হলেন মৌলভি জান মোহাম্মদ সাহেব, বগা মরহুমের পিতা হাফেজ আহমেদ আলী মরহুম এবং লালা মলাওয়া মল। এরপর মিয়া ফিরোজদ্দিন সাহেব, পিতা গোলাবদ্দিন সাহেব রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন, শিয়ালকোটের অধিবাসী তিনি। ইনি বলেন যে হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মসিহ হওয়ার দাবি করেন আমার দাদা সাহেব, কিছুদিন পর হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের হাতে বয়াত করেন, পুরো পরিবারকে বলেন যে আমি সেই যুগ থেকেই তাকে চিনি যখন হুজুর এখানে চাকরিজীবী ছিলেন, তাই আপনারা সবাই আমার সামনে বয়াত করুন, মিথ্যাবাদের চেহারা এটি হতে পারে না। 1892 সনে আমাদের পুরো পরিবার মসিহ মওউদ আসসালামের হাতে বয়াত করে। আরেকটি রওয়ায়েতে ডক্টর আব্দুল মজিদ খান সাহেব, পিতা কুদরতুল্লাহ খান সাহেব শাহজাহানপুর থেকে হিজরত করেছেন, তারা বলেন যে গরমকাল ছিল, দিনের একটার দিকে তিনি তাড়াতাড়ি ছাদ থেকে নেমে বাহিরে যান, আমি ধীরে ধীরে হুজুরের পিছে যাই, যে দেখি যে হুজুর এই দুপুরে কোথায় যাচ্ছেন। বট গাছের কাছে যান, লাজনাদের জলসা গাছ ছিল, হঠাৎ করে আমাকে দেখে বলেন যে আমার পিছনে এসো না, আমি দাঁড়িয়ে যাই। তিনি সেখান থেকে প্রায় 2 ফালাং দৌড়ে গিয়ে ছোট গাছের ছায়া বসেন, মনে হয় 10 মিনিট সেখানে বা কিছু আর কিছু সময় সেখানে বসেন। দূরত্ব বেশি ছিল তাই আমি বুঝতে পারিনি তিনি কি দোয়া করছেন না অন্য কিছু। তখন আমি ভাবলাম যে হুজুর যেহেতু আমাকে সাথে যেতে নিষেধ করেছেন তাই আমি ফিরে আসি আর আমার মায়ের সামনে ঘটনা বর্ণনা করি। তখন জোহর আজান হয়, হুজুরও ফিরে আসেন, আমি দেখি যে হুজুরের পবিত্র চেহারা ছিল দ্যুতিময় এবং উজ্জ্বল, নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন শুভ সংবাদ তিনি লাভ করেছেন। আরেকটি ঘটনা মৌলবি ফজল এলাহি সাহেবের, কাদিয়ার নিবাসী, তিনি বলেন যে একবারকার ঘটনা মনে পড়ল। মাগরিবের নামাজের পর হুজুর শাহনশিনে পূর্বমুখী হয়ে বসেছিলেন, চাঁদের 15-16 তারিখ ছিল, অন্ধকারে যখন পূর্ব থেকে চন্দ্র উদিত হয় এই অধম পূর্বের দিকে মুখ করে হুজুরের চেহারার দিকে তাকিয়ে বসেছিল। আমার মনে হলো, আমি দেখলাম যে হুজুরের চেহারা থেকে আলো উদ্ভূত হয়ে চন্দ্রের আলোর সাথে একাকার হয়ে গেছে। হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু বলেন যে 1904 সনে যখন হুজুর আলাইহিস সালাম লাহোর যান, সেখানে এক জলসায় তিনি বক্তৃতা করেন। এক ও আহমদী বন্ধু শেখ রহমতুল্লাহ উকিলও সেই বক্তৃতায় উপস্থিত ছিলেন। তিনি বলেন যে বক্তৃতা চলাকালে আমি দেখেছি যে হযরত মসীহ মওউদ ইসলামের পবিত্র মাথা থেকে আলোর একটি স্তম্ভ নির্গত হয়ে আকাশের দিকে উত্থিত হচ্ছিল। তখন আমার সাথে আরো এক বন্ধু বসেছিলেন, আমি বললাম যে দেখো এটি কি। তিনি দেখলেন, বললেন যে এটি তো আলোর স্তম্ভ যা হযরত মির্জা সাহেবের মাথা থেকে নির্গত হয়ে আকাশ পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই দৃশ্যের শেখ রহমতুল্লাহ সাহেবের উপর এমন গভীর প্রভাব পড়ে, এমনভাবে রেখাপাত করে তার হৃদয়, যে তিনি সেদিনই মসীহ মওউদ ইসলামের হাতে বয়াত করেন। হযরত মিয়া গোলাম আহমদ রায় গুরুদাসপুর নিবাসী, তিনি বর্ণনা করেন যে 1907 সনে আমি বয়াত করি আর আমরা অনবরত জুমা পড়ার জন্য কাদিয়ান যেতাম। পরে হুজুর লাহোর যান, আমরা জানতে পেরেছি যে দস্তরোগে তিনি আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। শত্রুরা অপপ্রচার করে যে এই জামাত এখন ধ্বংস হয়ে যাবে, মৃত্যুর পর নাকি মির্জা সাহেবের চেহারা কালো হয়ে যায়। হযরত মসীহ মওউদ ইসলামের জীবদ্দশায় আমার ছেলে ইব্রাহিম এবং জান মোহাম্মদকে আমি সাথে নিয়ে যেতাম এবং তাদেরকে বলতাম যে ইনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার এই উভয় ছেলে হুজুরের পায়ে সাথে চেমটে যেত এবং হুজুর আনন্দিত হতেন। হুজুর যখন ইন্তেকাল করেন আমি এই বাচ্চাদেরকে নিয়ে কাদিয়ান পৌঁছি এবং ছেলেদেরকেও তার পবিত্র চেহারা দেখাই এবং নিজেও দেখি। ছেলেরা বারবার বলতো যে আমাদেরকে হুজুরের চেহারা দেখান, তারা খুব কাঁদছিল এবং বলতো যে আমরা যখন আসতাম হুজুরের পায়ের সাথে চেমটে যেতাম, এখন কার কার পায়ে চেমটে, কার পা ধরবো আমরা। কাকে আঁকড়ে ধরবো। এইভাবে চারবার হুজুরের চেহারা তাদেরকে দেখাই, আমরা শুনতাম যে মানুষ, আমরা শুনতাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি এর পবিত্র চেহারা এমন, তার মসিহ মওউদের চেহারা একইভাবে আলোকিত এবং জ্যোতির্মণ্ডিতের পূর্বেও কেউ এমন হয়নি, পরেও হবে না। রসুল ইসলাম আসল ছিলেন আর ইনি হলেন হযরত মির্জা সাহেব, হলেন তার প্রতিচ্ছবি বা প্রতিছায়া। অর্থাৎ শত্রু যে অপপ্রচার করেছে যে তার চেহারা কালো হয়ে গেছে, ইনি বলছেন আমরা তো চেহারা দেখেছি, রসুল্লাহ সাল্লাম সম্পর্কে শুনেছি যে তার পবিত্র চেহারা ছিল দ্যুতিময়, এখানেও আমরা নূর এবং ছায়া, নূর এবং জ্যোতি দেখেছি, কারণ ইনি যে ছায়া ছিলেন রসুল্লাহর, মোহাম্মদ রসুল্লাহ আসল ছিলেন আর ইনি হলেন ছায়া। এরপর হযরত মাওলানা নুরউদ্দিন সাহেবের হাতে বয়াত করে আমরা নিজ হাতে হযরত মুসলিম ইসলামকে কবরস্থ করেছি বা দাফন করেছি। এরপর তিনি বলেন যে মুসলিম ওদের নিদর্শনাবলী বর্ণনা করে তবলিগ আরম্ভ করি। সাহাবাদের বিভিন্ন রওয়ায়েত যে খাতায় লেখা আছে সেখান থেকে কিছু আপনাদেরকে আমি শোনালাম, পরে কোনো সময় আবার বর্ণনা করা যাবে। এখন আমি এমন কিছু ঘটনা তুলে ধরব যা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাহাবাদের যে আধ্যাত্মিক মান এবং মসীহ মওউদের নূর বা জ্যোতি থেকে যে তারা অংশ পেয়েছেন তারই এটি স্বাক্ষর বহন করে। হযরত খলিফা সানির খেলাফতের নির্বাচনের পর বস্তুবাদী কিছু মানুষ পরীক্ষায় পড়ে, তারা জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা সংখ্যাগরিষ্ঠ শ্রেণীকে হেফাজত করেছেন এবং অনেকের তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দেন। একটি ঘটনা বলছি, হযরত মাওলানা গোলাম রসুল রাজকী রাদিয়াল্লাহু আনহু বলেন যে একদিন আমি পেশাওয়ারের আহমদিয়া মসজিদে উপবিষ্ট ছিলাম, আমার সামনে আমার সাথে মিয়া শামসুদ্দিন সাহেব ছিলেন, যিনি পেশাওয়ারের জামাতের আমির। হঠাৎ কাশফী অবস্থা আমি দেখি যে সৈয়দনা হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু আসেন, তার হৃৎপিণ্ড আমার চোখের সামনে ছিল, যাতে বেশ কয়েকটি উজ্জ্বল সূর্য ছিল যার আলো এবং উজ্জ্বল আলো প্রবলভাবে আমাদের প্রতিফলিত ছিল, তার হৃদয়ের সামনে আমার হৃদয়ে যাতে বাল্বের আলো, বাল্বের সমান আলো জ্বলছিল। যিনি বুজুর্গ ছিলেন, পাক ছিলেন, নেক ফিতরতের অধিকারী ছিলেন, তাৎক্ষণিকভাবে বয়াত করেছেন, তা সত্ত্বেও খোদা তালা তার হৃদয়কে দৃঢ় করার জন্য আল্লাহ তালা অনেক সময় এভাবে রোয়া এবং কাশফ দেখিয়ে থাকেন। সোনে খান সাহেবের বর্ণিত একটি ঘটনা, হুশিয়ারপুর নিবাসী তিনি, ইনি বলেন যে হযরত খলিফাতুল মসীহ সানির সত্যতা যা আমার সামনে প্রকাশিত হয়েছে তা বর্ণনা করছি। যখন আহরারি ফিতনা এবং মিশরি ফিতনা ছিল, আহরারি মিশরিরা মসীহ খলিফা সানির উপর যখন অপবাদ আরোপ করে, অভ্যন্তরীণ এবং বহিরাগত উভয় ধরনের নৈরাজ্য এবং অশান্তি তখন দেখা দেয় খলিফা সানির যুগে, ইনি বলেন যে তখন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া আরম্ভ করি যে হে আল্লাহ, আমার পীরের সম্মান রক্ষা করো, তিনি আমার পবিত্র মসীহ সন্তান। অনেক দোয়া করেছি, অজস্র ধারায় দরুদ শরীফ এবং সূরা ফাতিহা পাঠ করি, দোয়া অব্যাহত থাকে। ইনি বলছেন যে স্বপ্নে এক ব্যক্তি আমার সামনে আসেন, তিনি বলেন যে পূর্বদিকে একটি বড় গ্রামে মৌলবী এসেছে, মৌলবীরা বলছে যে আহমদীদেরকে আমরা মূল থেকে উৎপাটন করব, এই আদম এবং বরকত আলী এবং ফাতে আলী আহমদীকে নিয়ে স্বপ্নেই তাদের দিকে রওনা হই, তিনজন আমরা রওনা হই। ইনি বলেন যে যখন আমরা পান্ডরি কদ গ্রামে পৌঁছে তখন আসরের সময় হয়, আমি ইমাম হিসাবে উভয় আহমদীকে নামাজ পড়ানো আরম্ভ করি, তখন খেরেদ খান ও গোলাম গাউস আহমদী আসেন, আমি আকাশের দিকে তাকালাম, আকাশে দুটো চাঁদ ছিল, এক চাঁদ অত্যন্ত উজ্জ্বল, অপরটি ছিল বর্গাকৃতির স্কোয়ার এবং যাতে কোনো জ্যোতি বা দ্যুতি বা আলো ছিল না, আমার চোখের সামনে সেটি ধীরে ধীরে আলোকিত হতে থাকে, সেই চাঁদ প্রথম চাঁদের মতো আলোক উজ্জ্বল হয়ে ওঠে। আমি দোয়া করি যে উভয়, আমি বললাম যে উভয়টির আলো তো একই ধরনের, একই মাত্রার। তখন একটা আওয়াজ আসে যে প্রথম চন্দ্র হলেন মির্জা সাহেব অর্থাৎ হযরত মসীহ মওউদ, আর দ্বিতীয় চন্দ্র যা এখন আলোকিত হয়েছে তিনি হযরত মির্জা বশিরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু খলিফা সানি। হযরত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু মসিহ মওউদের সেই প্রতিশ্রুত সন্তান যা সম্পর্কে অগণিত ভবিষ্যৎবাণী রয়েছে, জন্মের পূর্বেই সেই সংবাদ দেওয়া হয়। মুসলিম অসংগত ভবিষ্যৎবাণীর কথা সবারই জানা। তার খেলাফতকালে চরম প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও ইসলামের তাবলীগ এবং মোহাম্মদী আলো বিস্তারের আলো প্রসারের ব্যাপক কাজ হয়েছে। তখনও অনেক ফেতনা মাথা ছাড়া দিতে এখনও বিভিন্ন সময় অশান্তি নৈরাজ্য এবং ফেতনা দেখা দেয়। মসিমদের নামেই বা মুসলিমদের নামেই সেই ফেতনা দেখা দেয়। মাঠে সচরাচর দেখা গেছে যে এমন ব্যক্তি যার মাথা কিছুটা বিকৃত, যার যে বিকারগ্রস্ত হয়, সে অন্য কিছু না হলেও অন্তত পক্ষে মুসলিমদ হওয়ার দাবি করে বসে। কিন্তু আসল ভয়াবহ কথা হল এই বেচারা তো বাধ্য মানসিক অবস্থার কারণে, মানসিক বৈকল্যের কারণে। কিছু মানুষ যারা জামাতভুক্ত হওয়া সত্ত্বেও সেই ফেতনার পৃষ্ঠপোষকতা করে, এরা এমন মানুষ অবশ্যই মুনাফিক, বা এরা এমন মানুষ যারা জামাতকে পরিত্যাগ করে আর এমন লোকের পৃষ্ঠপোষকতা করে ফসাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, জামাতের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটানোর জন্য। মুসলিমদ হওয়ার যতটুকু সম্পর্ক আছে, মুসলিমদ সম্পর্কিত দলিল এবং প্রমাণ যুক্তি এতে স্পষ্ট যে এটি কোনোভাবে না মানা বা না বোঝা সম্ভব নয়। আরেকটি ঘটনা আছে, হযরত মৌলানা গোলাম রসুল রাজিকে রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত, তিনি বলেন যে এই অধম একবার হযরত খলিফা সানির কাছে লেখে যে সৈয়দনা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের হাতে বয়াতের পর হুজুরের কল্যাণে আমার মস্তিষ্ক পবিত্র হয় এবং বিধৌত হয়, এখন হৃদয়ের পবিত্রতা এবং হৃদয় যদি হুজুরের কল্যাণে আলোকিত হয় তাহলে মস্তিষ্কের পাশাপাশি হৃদয় আলোকিত এবং জ্যোতির্মণ্ডিত হবে, অভ্যন্তরীণ নূর বা জ্যোতি লাভের জন্য দোয়া করছিলেন, আল্লাহ তাআলা নিজ কৃপায় যেন তা দান করেন। ইনি বলেন যে এর কিছুকাল পর হুজুর কাদিয়ানের মসজিদ মুবারকে মজলিসে ইরফানে বক্তৃতাকালে বলেন যে যুবকদের উচিত প্রত্যেক নামাজের ফরজের পর বারবার সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর বারবার দুরূদ শরীফ পড়া উচিত। এই নির্দেশনা বেশিরভাগ ক্ষেত্রে খোদামল আহমদিয়ার সদস্যদের জন্য দেওয়া হয়, কিন্তু আমি সেই দিন থেকেই এর উপর আমল আরম্ভ করি আর আজ পর্যন্ত এই নির্দেশ পালন করছি। ইনি বলছেন যে এটি মানার কারণে আমার অনেক লাভ হয়েছে, যার একটি হল আমার হৃদয়ে পবিত্র হয়, হৃদয়ের পরিচ্ছন্নতা লাভ হয় এবং আমার আত্মা জ্যোতির্মণ্ডিত হয়, আর এক অদ্ভুত ধরনের জ্যোতি এবং আলো আমি লাভ করি। যেভাবে সূর্য চন্দ্রের আলো চোখ অনুভব করে, একইভাবে আমার হৃদয় দোয়ার সময় কখনো বিদ্যুতের মতো এবং কখনো গ্যাস ল্যাম্পের মতো আলোকিত, কখনো এমন মনে হয় যে আমার সত্তা আপাদ মস্তক অভ্যন্তরীণভাবে আলোকিত এবং আলোকোজ্জ্বল হয়ে গেছে। এবং সৈয়দনা খলিফা সানির নেতৃত্বে যখন নামাজ পড়ার সুযোগ পায় বা মসিহ মওউদ ইসলামের কোন পবিত্র সাহাবীর ইমামতিতে নামাজ পড়ার সুযোগ, আর নামাজ যখন প্রকাশ্যে হয়, কেরাত বিল জাহার হয়, তখন অনেক সময় মনে হয় যে কোরআনের প্রতিটি হরফ থেকে নূরের বা আলোক ছটা বেরিয়ে আমার হৃদয়কে আলোকিত করছে। তখন এক অদ্ভুত দ্যুতিময় এবং প্রশান্তিকর অভিজ্ঞতা হয়। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম, এটি এমন একটি দোয়া যা সম্পর্কে হাদিসে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালেমা তানে খফিফা তানে আলাল লিসানে সাকিলা তানে ফিল মিজানে হাবিবা তানে ইলা রহমানে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুটো এমন শব্দ রয়েছে যা বলা খুব সহজ, যা উচ্চারণ করা খুব সহজ, কিন্তু ওজনের দিক থেকে এটা খুবই ভারী। খোদার কৃপা আকর্ষণের কারণ হয়ে থাকে আর খোদার কাছে খোদার দৃষ্টিতে বড় পছন্দনীয় দুটো শব্দ, আর সেই শব্দগুলো হলো সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আল-আযীম। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি এলহামি দোয়া আছে, সুবহান আল্লাহ বিহামদিহি সুবহান আল্লাহ আল-আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ, দরুদ শরীফ ওই এলহামের অন্তর্গত। আমরা এই দোয়া পড়ি এবং পড়া উচিত। জুবলির দোয়াগুলোতে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে, জুবলির দোয়াগুলো পড়া, পাঠ করা, পরিত্যাগ করা উচিত নয়, অব্যাহত রাখা উচিত, রীতিমতো পড়া উচিত। দরুদ শরীফ এবং এই দোয়া খোদা তাআলার প্রশংসা এবং তার পবিত্রতার গান গাওয়া হৃদয়ের পবিত্রতার জন্য আবশ্যক এবং খোদার ভালোবাসা লাভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যুগে ক্রীড়া কৌতুকের যুগে বা আমোদ প্রমোদের যুগে অনেক বেশি দোয়া করা প্রয়োজন, যেন হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মিশন সেটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। এটি তখনই সম্ভব হবে যদি আমাদের হৃদয় সেই আলোতে আলোকিত হয়, আর এর মাধ্যমে আমরা খোদার ফজল এবং কৃপা ভাজন হব। সুতরাং দরুদ এবং দোয়ার মাধ্যমে আমাদের জীবনকে সজ্জিত করা উচিত। আমাদের এরপর তিনি আলাইহিস সালামের মান্যকারীদের জ্যোতির্মণ্ডিত হওয়া সম্পর্কে আল্লাহ তাআলা অন্যদের কিভাবে অবহিত করেন দেখুন। তা সত্ত্বেও অনেক দুর্ভাগা আছে যে খোদার খবর দেওয়া সত্ত্বেও তারা এটি থেকে লাভবান হতে পারে না। হযরত মাওলানা গোলাম রসুল রাজাকি বলেন যে আমার আত্মীয়দের ভিতর এক চাচাতো ভাই ছিল মিয়া গোলাম আহমদ, তার কিছু সম্পত্তি গুজরাটের লঙ্গাতে ছিল। একবার তিনি আমাকে কিছু লেখার কাজ করে দিতে বলেন, যে কাজের জন্য আমি তার কাছে যাই লাঙ্গাতে। গরমকাল ছিল তাই আমি দুপুরে তাদের ঘরের পিছনে একটি কক্ষে কাটাতাম। একদিন রীতি মোতাবেক দুপুরে সেই ঘরে আমি ঘুমাচ্ছিলাম, চোখ খুলে আমি শুনলাম যে কেউ বলছে গোলাম আহমদের খালা এবং মা বলছে যে এই রসুলে অর্থাৎ হযরত মাওলানা গোলাম রসুল রাজাকির জন্য বড়ই আক্ষেপ, গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষ তার তিরস্কার করে, এ তো মিজাই হয়ে আমাদের পরিবারের নাক কাটিয়েছে। দৈব ব্যাপার হলো সেদিন পাশের ঘরে ভাই গোলাম আহমদও শায়িত ছিলেন, তিনি জাগতেই তাদের এই নোংরা কথাবার্তা শুনুন এবং বলেন যে তোমরা কি অপালাপ করছো, আমি এখনই স্বপ্নে দেখেছি যে গোলাম রসুলের উপর আকাশ থেকে এত নূর বা আলো বর্ষিত হচ্ছে যে সেই জ্যোতি তাদের চতুর্দিকে পরিবেশন করেছে। আর তোমরা কি জানো যে যাকে তোমরা পাপি মনে করো খোদা দৃষ্টিতে হয়তো সে পাপি নয়। ততক্ষণে আমি সেখান থেকে বাহিরে এসে গোলাম আহমদ সাহেবকে আহমদিয়ত সম্পর্কে বোঝাই, কিন্তু তার উপর কোনো প্রভাব পড়েনি। বরং একই গোলাম আহমদ যাকে আল্লাহ তাআলা রোয়ার মাধ্যমে সত্য বুঝিয়েছেন, সে আমার এমন চরম বিরোধিতা আরম্ভ করে যে আলেমদের ডেকে আহমদের উপর আক্রমণ করত এবং আমাকে লাঞ্ছিত করার সকল হীন চেষ্টা করত। অবশেষে আমার আল্লাহ আমার সাহায্যের জন্য রাজাকি গ্রামে প্লেগ প্রেরণ করেন। গোলাম আহমদ এবং তার সমমনাদেরকে তিনি নিশ্চিহ্ন করেন ধরা পৃষ্ঠ থেকে। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আপনারা স্মরণ রাখবেন, আর এটি আমাদের ধর্ম, যে কোনো ব্যক্তি কখনো খোদার আলোতে আলোকিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আকাশ থেকে তার উপর সেই আলো না আসবে। এটি সত্য কথা যে ফজল বা কৃপা আকাশ থেকে আসে যতক্ষণ খোদা তাআলা স্বয়ং স্বীয় জ্যোতি বা আলো প্রার্থীর বা প্রত্যাশীর সামনে প্রকাশ না করবেন, ততক্ষণ তার গতি কীটের মতোই থাকে। আর এমনই হওয়া উচিত, কেননা সে বিভিন্ন প্রকারের অন্ধকার এবং পথের সমস্যায় নিমজ্জিত থাকে, কিন্তু তার আলো যখন তার সামনে প্রকাশিত হয়, তার অন্তরাত্মা আলোকিত হয়, সে নূরে জ্যোতির্মণ্ডিত হয়ে বিদ্যুতের গতিতে খোদা তালার দিকে অগ্রসর হতে থাকে। সুতরাং খোদার এই জ্যোতি আলো এবং নূর আল্লাহর পক্ষ থেকে আসে এবং আল্লাহ তালাকে এবং আল্লাহ প্রিয়দের ভালোবাসলেই তা লাভ হয়। আল্লাহ তালা আমাদেরকে সেই কৃপায় সেই নূর বা আলো বা জ্যোতি দান করুন, যা তার তাঁর প্রকৃত নূর বা প্রকৃত আলো, যা তার প্রিয়দেরকে ভালোবাসলেই লাভ হয়। এটি লাভের জন্য অর্জন করার রীতি এই যুগের ইমাম শিখিয়েছেন মোহাম্মদের নূর থেকে নিজে প্রথম অংশ পাওয়ার মাধ্যমে। ইহজাগতিক ক্রীড়া কৌতুকে নিমজ্জিত হওয়ার পরিবর্তে আমরা যদি স্বীয় খোদার সাথে, খোদার কাছে সবসময় সেই নূরের জন্য হাত প্রসারিত রাখি, আর সেই সকল লোকদের জন্য আমরা অন্তর্ভুক্ত যারা সবসময় দোয়া করে, রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, হে আমাদের প্রভু, আমাদের জন্য আমাদের নূর বা আলোকে পরিপূর্ণ করো, আবার আমাদেরকে ক্ষমা করো, তুমি যা করতে চাও তা করার স্থায়ী শক্তি এবং কুদরত তোমার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ইহকালে এই দোয়ার প্রভাব এবং প্রতিফলন দেখান, মৃত্যুর পরও এই নূর স্থায়ীভাবে যেন আমাদের সাথে থাকে। আমিন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر